ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, শুরু হলো বাংলা অনুষ্ঠান।
এখানে ওয়াশিংটনে এখন বেলা 11টা, বাংলাদেশে রাত 10টা, আর ভারতে রাত 9:30। আমি রোকেয়া হায়দার শ্রোতাদের সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের অধিবেশনে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের অনুষ্ঠান আপনারা যেমন জানেন আধ ঘন্টা, এবং ফেসবুক লাইভ এখন প্রচারিত হচ্ছে না। কোভিড প্যান্ডেমিক এর কারণে আমরা ঘর থেকে অনুষ্ঠান প্রচার করছি, এবং সেই জন্য স্টুডিও ফিরে না যাওয়া পর্যন্ত ফেসবুক লাইভ প্রচার করা আমাদের জন্য সম্ভব হচ্ছে না, আমরা দুঃখিত। তাহলে আসুন আজকে আমরা অনুষ্ঠান শুরু করি। ঢাকা সংবাদদাতা আমির খসরু তার বিস্তারিত রিপোর্টে জানাচ্ছেন,
করোনার নেতিবাচক প্রভাবে বাংলাদেশের কর্মজীবী মানুষের আয় কমেছে 62%। সদ্য প্রকাশিত এক জরিপের ফলাফলে বলা হয়েছে, কম বেতনে চাকরি করতে বাধ্য হচ্ছেন বিশাল সংখ্যক কর্মজীবী মানুষ। বাংলাদেশের গবেষণা সংস্থা সাউথ এশিয়ান নেটওয়ার্ক ফর ইকোনমিক মডেলিং বা সানেমের ওই জরিপে বলা হয়েছে, 34% কর্মজীবী মানুষ আর আগের অবস্থায় ফিরতে পারেননি, আর গড়ে 8% শ্রমিক করোনার কারণে চাকরি হারিয়েছেন এবং তারা আর চাকরি ফিরে পাননি। করোনাকালে বেতন না পাওয়া কিংবা কম বেতন পাওয়ার কারণে 49% কর্মজীবী মানুষ গ্রামে চলে যেতে বাধ্য হয়েছেন। এর মধ্যে 14% আর কর্মস্থলে ফিরে আসতে পারেননি। এদিকে পুরো অর্থনৈতিক অবস্থার, বিশেষ করে বিনিয়োগ পরিস্থিতি স্বাভাবিক না হলে কর্মসংস্থান এবং আয় স্বাভাবিক হওয়া সম্ভব নয় বলে মনে করেন অর্থনীতিবিদ এবং পলিসি রিসার্চ ইনস্টিটিউটের প্রধান ডক্টর আহসান এইস মনসুর।
যদি ইনভেস্টমেন্ট পিক আপ না করে, তাহলে নতুন যারা কাজকর্ম ক্ষেত্রে ঢুকছে তাদেরকে আমরা কিভাবে, কোথায় তাদেরকে আমরা জায়গা করে দেবো, সেটা সেই চ্যালেঞ্জটা কিন্তু আছে।
এদিকে সানেমের জরিপে বলা হয়েছে, করোনার কারণে দেশে ফেরত আসা অভিবাসী শ্রমিকদের মধ্যে 20% আর কর্মস্থলে ফিরে যেতে পারেননি। কর্মস্থলে ফিরতে পারলেও অবশেষে টিকতে না পেরে দেশে চলে এসেছেন 5% অভিবাসী শ্রমিক। আমির খসরু, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
ঢাকা থেকে রিপোর্ট পাঠিয়েছেন সংবাদদাতা জহরুল আলম।
বাংলাদেশে যাব 40 লাখের উপর মানুষকে করোনা ভাইরাসের টিকা দেয়া হলেও এর উল্লেখযোগ্য কোনো বিরূপ প্রতিক্রিয়ার কোনো খবর পাওয়া যায় নাই। তবে জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বারবার বলছেন, করোনা ভাইরাসের টিকা শরীরে কার্যকর হতে কিছু সময় লাগে। তাদের মতে টিকার 2 ডোজ নেওয়ার পর অন্তত 1 থেকে 2 সপ্তাহ পার হলে এটা শরীরে করোনা ভাইরাসের বিরুদ্ধে প্রতিরোধ তৈরি করতে শুরু করে। তাই বিশেষজ্ঞরা জনগণকে ধৈর্য ধারণ করতে বলেছেন এবং মাস্ক পরা সহ অন্যান্য স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিয়েছেন। জনস্বাস্থ্য বিশেষজ্ঞ অধ্যাপক বেনজির আহমেদের কাছে এ সম্পর্কে জানতে চাইলে তিনি ভয়েস অফ আমেরিকাকে বলেন, অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনিকা টিকা নিরাপদ এবং এর পার্শ্ব প্রতিক্রিয়া নগণ্য। তিনি বলেন,
টিকার কার্যকারিতা আছে কিনা সেটা বুঝতে হবে, আমাদের টিকার 2 ডোজ শেষ করতে হবে। টিকার 2 ডোজ শেষ করার পরে আমাদের যে সুরক্ষাটা তৈরি হয় সেইটাতে আমরা যদি 100 লোককে টিকা দেই, তার মধ্যে কতজনের সংক্রমণ হয় তখন আমরা বলবো টিকা কার্যকর হচ্ছে কিনা। এখন যে ঘটনাগুলো এসছে, আপনি জানেন বাংলাদেশে এখনো এই প্রথম ডোজটাই চলছে, এবং যাদের যাদের সংক্রমণের মধ্যে হলো, ইভেন কয়েকজনের মৃত্যু ঘটেছে আমি যতটুকু জানি কয়েকজনের, এদের 2 বিষয় আছে। প্রথম বিষয় হলো যে যাদের হয়েছে তাদের এই হওয়াটা কোনো অস্বাভাবিক না, এবং এটা টিকার অকার্যকারিতার কারণে হয়নি, তা বরঞ্চ মানে এই টিকা দেওয়ার আগে অথবা টিকা দেওয়ার পরেও এখানে সংক্রমণ হতে পারে, কারণ একটা ডোজ দিয়ে তার কার্যকারিতা হবে না, অর্থাৎ আমরা যেটা বলি সুরক্ষাটা হবে না। তো সুতরাং এগুলো টিকার কোনো দোষ না, একে নিয়ে মানুষের কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকার কোনো কারণ টিকা নেওয়ার সম্বন্ধে। এটা একেবারে খুব বৈজ্ঞানিক ভাবে প্রমাণিত হয়েছে যে অ্যাস্ট্রাজেনিক টিকাটা নেওয়ার পরে 80 ভাগের মতো লোকের কোনো সংক্রমণই হবে না, বাকি যদি সংক্রমণও হয় তাহলে তাদের সেই মানে যে লক্ষণটা এটা মারাত্মক হবে না এবং তাদের মৃত্যু হবে না। তার মানে অন্য কথায় আমরা বলতে পারি যে এই টিকাটা একজন মানুষের জীবন বাঁচাবে, এটা কোনো সন্দেহ নেই। আর লাখে একটা দুর্ঘটনা ঘটা সেটা কোনো কিন্তু ধর্তব্যের ব্যাপার, এটা হতেই পারে, কিন্তু আমরা বৈজ্ঞানিক ভাবে বলবো যে এই টিকাটা কার্যকর, এই টিকাটা আমাদের নেওয়া উচিত।
এদিকে বাংলাদেশের স্বাস্থ্য বিভাগ শনিবার জানিয়েছে, করোনা ভাইরাসে দেশে গত 24 ঘন্টায় মারা গেছেন 12 জন এবং নতুন শনাক্ত হয়েছেন 1014 জন করোনা রোগী। জহুরুল আলম, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
কলকাতা থেকে সংবাদদাতা দীপঙ্কর চক্রবর্তী আমাদের তার রিপোর্টে বিস্তারিত জানিয়েছেন, আসুন আমরা শুনি।
প্রাক্তন বিজেপি নেতা ও কেন্দ্রীয় মন্ত্রী যশবন্ত সিনহা আজ তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন। অটল বিহারী বাজপেয়ী যখন প্রধানমন্ত্রী ছিলেন তখন যশবন্ত সিনহা ছিলেন তার আস্থাভাজন একজন সঙ্গী। তিনি কেন্দ্রীয় অর্থমন্ত্রকের দায়িত্ব পালন করেছেন, একসময় বিদেশমন্ত্রীও ছিলেন তিনি। আজ শনিবার প্রথমে তিনি কলকাতায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার কালীঘাটের বাড়িতে দেখা করেন, বেশ খানিকক্ষণ কথাবার্তা বলেন তারা। তারপর তৃণমূল ভবনে গিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। বিরক্ত হয়ে 2018 সালে তিনি তার পুরনো দল ত্যাগ করেছিলেন। আজ যশবন্ত সিনহা বলেন, অটল বিহারী বাজপেয়ী বহুত্ববাদে বিশ্বাস করতেন, সকলকে নিয়ে চলতেন, আর এখনকার বিজেপি নেতৃত্ব কোনো বিরুদ্ধ মত সহ্য করতে পারে না। ভারতের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো এই নেতৃত্বের হাতে ভুলুণ্ঠিত, এমনকি বিচার বিভাগও দুর্বল হয়ে পড়েছে। দেশের খাদ্য যোগান যারা, সেই কৃষকেরা ক্ষুব্ধ হয়ে রাস্তায় বসে প্রতিবাদ জানাচ্ছেন, কারো কোনো ভ্রুক্ষেপ নেই। এই অমানবিক বিজেপিকে যেভাবেই হোক ক্ষমতাচ্যুত করতে হবে। তাই 83 বছর বয়সেও আমি আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে এসে দাঁড়িয়েছি। সবাই মিলে এই কুশাসন দূর করা দরকার। যেই সময়ে তৃণমূল কংগ্রেস ছেড়ে নেতা ও কর্মীরা দলে দলে গিয়ে বিজেপিতে যোগ দিচ্ছেন, সেই সময় যশবন্ত সিনহার মতন একজন প্রাক্তন বিজেপি নেতার যোগদান তৃণমূলের মনোবল বাড়াবে নিশ্চিত। দীপঙ্কর চক্রবর্তী, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
কলকাতা থেকে পরমাশিষ ঘোষ রায়ের প্রতিবেদনে তিনি বলেছেন,
পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা ভোটের মুখে বিপুল অস্ত্র উদ্ধার রাজ্যের মুর্শিদাবাদ জেলায়। মুর্শিদাবাদ জেলার শামশেরগঞ্জ থানা এলাকার একটি সেতুতে নাকা চেকিং চালানোর সময় গভীর রাতে বিপুল পরিমাণ অস্ত্রসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করে স্পেশাল টাস্ক ফোর্স STF ও শামশেরগঞ্জ থানার পুলিশ। ধৃত ব্যক্তির নাম টেম্পু মণ্ডল, বয়স 38 বছর, বাড়ি বিহারের মুঙ্গের জেলার বাড়িয়াপুর গ্রামে। পুলিশ তল্লাশি চালিয়ে ওই ব্যক্তির কাছ থেকে একটি 7.65 mm পিস্তল, 150টি কার্টুজ, 5টি করে 2 প্যাকেট মোট 10 কেজি বিস্ফোরক, 5 কেজি করে 2 প্যাকেটে সাদা পাউডার উদ্ধার করেছে। প্রাথমিক তদন্তের পর জানা গেছে, এই অস্ত্র ভাণ্ডার নিয়ে বিহার থেকে মুর্শিদাবাদে এসেছিলেন ধৃত। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে বলেও জানিয়েছে পুলিশ। পুলিশ সূত্রের খবর, ধৃত টেম্পুকে আজ শনিবারই আদালতে তুলে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানানো হয়। ঠিক কী মতলবে এই বিস্ফোরক আনা হচ্ছিল, বেআইনি অস্ত্র কারবারের জাল কতদূর ছড়িয়ে আছে তা তদন্ত করে দেখছে রাজ্য পুলিশ প্রশাসন বলেই খবর। পরমাশিষ ঘোষ রায়, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
পরমাশিষ ঘোষ রায়, আরেকটি রিপোর্ট।
ফের বিতর্কে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের রাজ্য উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশের গাজিয়াবাদে তোলা সম্প্রতি একটি ভিডিও নেট মাধ্যমে ভাইরাল হয়। সেখানে দেখা যায় এক যুবককে বেধড়ক মারধর করছেন এক ব্যক্তি। আক্রান্ত যুবকের দোষ, তিনি মন্দিরে জল খেয়েছেন এবং তিনি ধর্মে মুসলমান। ঘটনার ভয়াবহতায় সব মহল থেকে সমালোচনা শুরু হওয়ায় শেষে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে, দায়ের করা হয় অভিযোগও। বছর কয়েক আগে মোহাম্মদ আখলাককে ফ্রিজে গোমাংস রাখার অপরাধে পিটিয়ে মেরে ফেলা হয়েছিল এই যোগী আদিত্যনাথের রাজ্যের দাদ্রিতে। পুলিশ জানিয়েছে অভিযুক্তর নাম শিরিং নন্দন যাদব, তিনি বিহারের বাসিন্দা, ভাগলপুরে তার বাড়ি, তিনি কর্মসূত্রে উত্তরপ্রদেশে রয়েছেন। ঘটনার তদন্ত শুরু করা হয়েছে বলে খবর। পরমাশিষ ঘোষ রায়, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
আপনি কি ভয়েস অব আমেরিকা বাংলার টিভি অনুষ্ঠানগুলো দেখছেন? আমেরিকায় বসবাসকারী প্রবাসী বাঙালিদের জীবন, আমেরিকার রাজনীতি, সমাজ, শিল্প, সাহিত্য ইত্যাদি নানান বিষয় নিয়ে প্রতি সপ্তাহে প্রচারিত হয় একাধিক টিভি অনুষ্ঠান। NTV-তে দেখানো হয় আমাদের নিয়মিত সাপ্তাহিক হ্যালো আমেরিকা। RTV-তে প্রচারিত হয় যুক্তরাষ্ট্রের রাজনীতি বিষয়ক অনুষ্ঠান। দেশ টিভিতে দেখছেন VOA 60। এছাড়াও এসব অনুষ্ঠান আমাদের ফেসবুক ফ্যান পেজ এবং ইউটিউবেও নিয়মিত আপলোড করা হয়। আমাদের টিভি অনুষ্ঠান দেখুন, আপনার মতামত জানান।
আনিস আহমেদ, সাক্ষাৎকার ভিত্তিক একটি রিপোর্ট এখন আপনাদের জন্য শোনাচ্ছেন।
গত বেশ কয়েকদিন ধরেই বাংলাদেশে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট আলোচনার বিষয়বস্তু হয়ে দাঁড়িয়েছে, এবং কেবল বাংলাদেশে নয়, এ নিয়ে আন্তর্জাতিক বিভিন্ন মানবাধিকার পর্ষদগুলো, মানবাধিকার সংগঠনগুলো অনেক প্রশ্ন তুলছে। বিশেষ করে সম্প্রতি এই ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে আটক মোশতাক আহমেদের মৃত্যু, সে মৃত্যুর কারণ হয়তো ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট নয়, হয়তো অন্য কোনো কারণ, সেটি তদন্ত সাপেক্ষ, কিন্তু বিষয়টি একটি জিজ্ঞাসার উদ্রেক করেছে। এবং তারপর আমরা জানি যে আরেকজন আহমেদ খোকন, তিনিও এই ডিজিটাল আইনে বন্দী ছিলেন, তাকে জামিনে মুক্তি দেওয়া হয়েছে, কিন্তু তার শরীর খারাপ এবং তিনি সম্প্রতি সাংবাদিকদের বলেছেন যে তিনি পুলিশের কিংবা আইন শৃঙ্খলা বাহিনীর নির্যাতনের সম্মুখীন হয়েছেন, এটা তার তরফ থেকে অভিযোগ। তো এই সবকে কেন্দ্র করে ডিজিটাল আইন নিয়ে বড় রকমের একটা প্রশ্ন উঠেছে। আজকে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন বিশিষ্ট আইনজীবী এবং মানবাধিকার কর্মী, বাংলাদেশের সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট দিলরুবা শারমিন। দিলরুবা শারমিন, আপনাকে স্বাগত। প্রথমে আপনার কাছে জানতে চাইছি যে ডিজিটাল এই নিরাপত্তা আইনের প্রধান বৈশিষ্ট্যগুলো কি?
ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের বৈশিষ্ট্য আমার কাছে যে এই আইনটা হচ্ছে আপনার ফ্যাসিস্ট গভর্নমেন্ট, ফ্যাসিস্ট শাসক, তাদেরকে সুরক্ষা করার জন্য এই আইনটা তৈরি করা হয়েছে, এটাই বৈশিষ্ট্য। এবং এই আইনের বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে যে এই আইনে গ্রেপ্তার করা মানুষজনদেরকে প্রথমে সাদা পোশাকের লোকজন তুলে নিয়ে যায় বাসা থেকে, কর্মক্ষেত্র থেকে, রাস্তা থেকে, বিভিন্ন জায়গায়, এবং তারপর কয়েক ঘন্টা বা দু এক দিন পার হবার পর তারা আইন শৃঙ্খলা বাহিনীর হাতে সোপর্দ করে। পরবর্তীতে দেখা যায় আইন শৃঙ্খলা বাহিনী তাদের বিরুদ্ধে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে মামলা করছে, এটাই বৈশিষ্ট্য।
তো এই ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে বিশেষ করে কোন কোন ধারা আপত্তিজনক?
ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের সব ধারাই আপত্তিকর, সব এক্সেপ্ট 26, ধারা 26, সেটা শুধুমাত্র বলা হয়েছে যে কারো অনুমতি ছাড়া তার ছবি বা তার সম্পর্কে মিডিয়াতে পাবলিশ করা যাবে না। এটা ছাড়া ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের সমস্ত ধারা অত্যন্ত নিবর্তনমূলক, নির্যাতনমূলক এবং আপত্তিকর।
ডিজিটাল সিকিউরিটি আইনের আগে বিএনপি আমলেও একরকমের ডিজিটাল সিকিউরিটি আইন ছিল, মানে ডিজিটাল সিকিউরিটি আইন বলা হতো না, কিন্তু সেটাকে বলা হতো আইসিটি বিষয়ে। তো সেখান থেকে এই আইনের পার্থক্যটা কি?
দেখুন, আইসিটিতে আমরা বারবার বলেছিলাম যে 57 ধারাটা ছিল মানবাধিকার লঙ্ঘন, এবং আমরা বারবার বলেছিলাম যে সরকার, তখন যে সরকার ছিল তারাও বলেছিল, এবং পরবর্তীতে সরকার জনগণের ম্যান্ডেট নিয়ে এসেছে ঠিকই, কিন্তু এই আইনটা কখনোই জনগণের কথা বলেনি, এবং এই আইনটা সংশোধনের কথা বলা হয়েছে, কিন্তু সংশোধনের নাম করে এই আইনটা আরও বেশি জনগণের উপর এক ধরনের চাপ সৃষ্টি করেছে। এটা আমরা মনে করি যে বিএনপি অথবা আওয়ামী লীগ বলে কোনো কথা না, এটা সরকারি যে যখন ফেলেছে জনগণের শ্বাস রোধ করার জন্য, কণ্ঠ রোধ করার জন্য, কলম বন্ধ করার জন্য সবসময় এই আইনটা কাজ করেছে।
অনেকেই বলছেন যে কোভিড-19 এর সময়ে বিশেষ করে এই আইন ঠিক নয়, এই ডিজিটাল বিষয়ে অনেক কিছু অপব্যবহার করা হচ্ছে, তো আপনার ভাবনা কি এ নিয়ে?
ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের অপব্যবহার সুযোগ নেই, কারণ এই আইনটা এমন করে তৈরি করা হয়েছে যেখানে কোনোভাবে ব্যবহার করলেও সেটা অপব্যবহারই হবে, কারণ এই আইনটা গণমুখী কোনো আইন না, এই আইনটা জনগণের কল্যাণ কোনো আইন না, এই আইনটা বিশেষ একটা গোষ্ঠীকে, বিশেষ একটা দলকে, বিশেষ একটা সম্প্রদায়কে, রাষ্ট্র পরিচালনার সাথে যারা জড়িত, যারা ক্ষমতাধর, তাদের সুরক্ষার জন্য এই আইনটা তৈরি করা হয়েছে। সুতরাং কোভিড-19 অথবা কোভিড-19 না বিষয়টা হচ্ছে এইরকম যে এই আইনটা সম্পূর্ণ নিবর্তনমূলক, নির্যাতনমূলক, এটা কোনো অবস্থাতে গণমুখী কোনো আইন হয়নি, এটা তৈরি করা হয়েছিল জনগণকে ভয় ভীতি হুমকি দেখাবার জন্য, কণ্ঠ রোধ করার জন্য, সেটা করতে পেরেছে এবং সেটা করে যাচ্ছে। এবং এই যে বললেন যে অপপ্রচার বা অপপ্রয়োগ, এই আইনটা তো আসলে অপপ্রচারের সুযোগ নেই, অপপ্রয়োগের সুযোগ নেই, এই আইনটা প্রয়োগ করা মানেই হচ্ছে অপপ্রয়োগ করা, এটা সেলফ এক্সপ্লেনেটরি, এই আইনটা স্বব্যাখ্যায়িত।
অ্যাডভোকেট দিলরুবা শারমিন, আপনাকে ভয়েস অফ আমেরিকার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ।
শ্রোতা বন্ধুদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের চিঠিপত্রের জবাবের আসর। আশা করি আপনারা সবাই ভালো আছেন, নিরাপদে আছেন।
মিতালির আসর থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি, চিঠিপত্র এবং শ্রোতাদের সাথে যোগাযোগের এই পরিবেশনা। তো তাহেরা, আজকে আমাদের সঙ্গে টেলিফোনে কে আছে?
আজকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন বাংলাদেশ থেকে মোহাম্মদ নজরুল ইসলাম।
আমি আছি আপনার ঝিনাইদহ ডিস্ট্রিক্টের নয়েসপুর থানায়, এটা প্রপারে আছে এখান থেকে ইন্ডিয়া মানে আমার বাংলাদেশের সবচেয়ে শেষ সীমান্ত এলাকা, এটা একবার ইন্ডিয়ার সাথে এই উপজেলাটা।
জি, তো আপনি
এরপরে আপনার ইন্ডিয়া? আমি শিক্ষকতা করি।
আচ্ছা, তো আপনি ঝিনাইদহে থাকেন, ঝিনাইদহে তো এক সময় ভয়েস অফ আমেরিকার খুব ভালো ফ্যান ক্লাব ছিল এবং শ্রোতা সংখ্যা অনেক ছিল, আর সেই সময় জামান সিদ্দিকী ছিল যে সবকিছু সমন্বয় করে চলতো এবং ফ্যান ক্লাবের বেশ বিরাট আয়োজন করতো মাঝে মধ্যেই, আপনার কি মনে পড়ে?
আসলে আমি যখন ইন্টারমিডিয়েট পড়ি তখন ওনার সাথে আমার পরিচয় হয়, তখন আমার একটা ন্যাশনাল প্যানাসোনিক রেডিও ছিল, বুঝলেন, তখন বিভিন্ন ভিতরের অনুষ্ঠান আমি একসাথে শুনতাম এবং তখন তো ভয়েস অফ আমেরিকার আসলে স্বর্ণযুগ ছিল, যার অন্তরে ডিএফ সিং এসেছিলেন উনি হচ্ছে তিনি জামান সিদ্দিকী যে মারা গেছেন, ভয়েস অফ আমেরিকার সুখ দুঃখে উনি কিন্তু ছিলেন, সারা জীবন ছিলেন, এবং উনি আপনার যে সম্মেলন করতেন রোকেয়া আপা ওই সময় আসতে দেখতাম,
কারণ ওই যে পোলিও নির্মূল অভিযান যখন আমরা শুরু করেছিলাম ভয়েস অফ আমেরিকার পক্ষ থেকে, সেই সময় গিয়েছিলাম। হ্যাঁ, আপনি ঠিকই মনে করেছেন, মনে পড়ে গেল আমার, খুবই ভালো সময়টা ছিল, অনেক
শ্রোতা তখন তো আসলে অনেক আপনার অনেক স্মৃতি আছে, তখন গিয়াস কামাল চৌধুরী সম্ভবত ছিলেন, সেই গুপ্তা নাসরিন কুইন, অসীম চক্রবর্তী, রমেন পাইন, এই সমস্ত অনেক ভালো ভালো কণ্ঠস্বর, আর আপনার তো একবারে চির সবুজের কণ্ঠ আপনার।
অনেক অনেক ধন্যবাদ, আপনাদের যে এখনো মনে আছে, এবং কারণ রেডিওর শ্রোতার সংখ্যা আমরা যা দেখছি কমে যাচ্ছে দিনে দিনে, অনেকেই অভিযোগ করেন আমাদের রেডিওর সময়ও প্রচার অনুষ্ঠান প্রচারের সময়ও সংক্ষিপ্ত হয়েছে, তাই না তাহেরা?
হ্যাঁ, আগের তুলনায় অনেকটাই কমে গেছে,
আগে পুরো এক ঘন্টা হতো, তার আগে আবার দেড় ঘন্টা হতো,
সকালে 30 মিনিট ছিল আর রাত্রে এক ঘন্টা ছিল,
এক ঘন্টা ছিল। তো এখন এই যে পরিবর্তিত পরিস্থিতিতে এখন সোশ্যাল মিডিয়া আসছে, টেলিভিশনও ভিওর অনেক প্রোগ্রাম আসছে, সেগুলো কি দেখেন এবং শোনেন বা আমাদের ওয়েবসাইট দেখেন, কেমন লাগে?
আসলে এখনো ভালোই লাগে, কিন্তু মাঝে মাঝে নেটের প্রবলেমের কারণে অনেক সময় সমস্যা হয়, যেমন আমরা যে সমস্ত গুলো অ্যাপস আনতে অ্যাপস এর মাধ্যমে শুনি রেডিও, বুঝলেন, বা আর টিভি বা এমটিভি তে দেখা হয় আর কি অনুষ্ঠান, তো ভালোই লাগে আর কি, তারপর যে দুই একজন ব্যক্তিত্বের সাক্ষাৎকার নেন, এগুলো অত্যন্ত খুব উল্লেখযোগ্য লোকের সাক্ষাৎকার নেন আপনারা, দেখছি আমরা।
হ্যাঁ, ভালো লাগছে শুনে। তো আমাদের টেলিভিশন অনুষ্ঠানগুলো দেখবেন, তাছাড়া আমাদের ইউটিউবে ভিওএ বাংলা ইউটিউব আছে এবং ইনস্টাগ্রাম আছে, আমরা টুইটারে আমাদের যদি আপনারা ফলো করেন, হ্যাঁ ফেসবুক তো আছেই,
সব ইয়েকে আপলোড করা হয়।
হ্যাঁ, মোটামুটি আমরা আমরা যেগুলো আমাদের টেলিভিশনে যায় সেগুলো ছাড়াও প্রতিদিন আমরা অসংখ্য ভিডিও স্টোরিগুলো আমরা ফেসবুক এবং ইউটিউবে দিয়ে থাকি, ইনস্টাগ্রামে দিয়ে থাকি, আমরা টুইটারে দিয়ে থাকি, আর সপ্তাহে দুদিন দেশ টিভিতে VOA 60 যায়, যেটা আমেরিকার বিশেষ বিশেষ সংবাদগুলো আছে ওগুলোর সংক্ষিপ্ত পরিসরে।
কিন্তু এখন তো আধুনিক প্রযুক্তির কারণে অনেক পরিবর্তন হয়েছে, এগুলো পরিবর্তন কাম্য সব ক্ষেত্রেই, যুগের সাথে তাল মিলিয়ে তো চলতে হয়। তো কেমন লাগে সেই সময় যা ছিল আপনার? বুঝতেই পারছি ছাত্র অবস্থায় তো আরো অনেক আবেগ অনুভূতি থাকে, তাহলে আপনি ডিএক্সিং করতেন, তারপরে ফ্যান ক্লাবও বেশ অনেক জমজমাট ছিল।
আমারও ছিল ফ্যান ক্লাব।
আচ্ছা, কোথায়?
আমার এখানে মহেশপুরে ছিল বন্ধন এন্ড লাকি ভিও ফ্যান ক্লাব, এক সময় ছিল। তখন আপনাদের এই বিভিন্ন ধরনের অনুষ্ঠান সূচি টুসিতে পেতাম। সেগুলো তো দেয়া হয় না, বরঞ্চ শ্রোতা সম্মেলনটা তো ঠিক মতো করা হয় না। আসলে স্ক্রিপ্ট বাড়াতে হলে আমাদের মনের স্ক্রিপ্ট বাড়াতে হলে আমার মনে হয় শ্রোতা সম্মেলনের বিকল্প নেই। একসাথে সবাই মিলন মেলা হবে
কম হয়, কিন্তু আপনি দেখবেন যে আমি জানি না যে আপনার অন্যান্য শ্রোতাদের সাথে যোগাযোগ আছে কিনা। যখন হয় বছরে দু একবার কেউ আমরা গেলে ঢাকাতেই মূলত, কারণ
এটা তো আপনার একটা ক্লাব আয়োজন করে দেখা যায়, কিন্তু আপনাদের একটা সার্বিক ভাবে সমস্ত বাংলাদেশের শ্রোতাদের নিয়ে যে হচ্ছে না, এটা তো একটা, আপনারা খুলনা বিভাগে একটা করেন, ঢাকা বিভাগে একটা করেন, এইভাবে যদি করেন তাহলে তবু আমাদের সুবিধা আছে।
নজরুল ইসলাম যেটা বলছিলেন আপা, সেই স্বর্ণযুগের কথা, সেই সময় তো আসলে বিশাল ভাবে করা হতো, আর সেই সময় শ্রোতা সংখ্যা অগণিত শ্রোতা ছিল। আমি এক সময় শ্রোতাদের চিঠির উত্তর দিতাম, ক্যালেন্ডার পাঠাতাম, সেই সময় আমার মনে আছে যে 1,002 থেকে 1,005 চিঠি আমাদের হাতে এসে পৌঁছতো।
ঠিক পাঠাচ্ছি কিন্তু কারো হাতে গিয়ে পৌঁছচ্ছে না, সেই জন্য আমি গত 2-3 সপ্তাহ থেকে বলছি যে এবার এক একজন করে আমরা পাঠিয়ে দেখব, কারণ আমরা ঠিক ওই যোগাযোগটা করে উঠতে পারছি না। আগে তো আমেরিকান এমবাসিতে, আমেরিকান সেন্টারে পাঠাতাম এবং সেখান থেকে অনেক ফ্যান ক্লাব নিয়ে গিয়ে নিজেদের মধ্যে বিক্রি করতো ফ্যান ক্লাব থেকে এসে সদস্যরা। তো এখন সেটা হয়ে উঠছে না, তো তাহারা আমাদের হাতে কিন্তু খুব একটা সময় নেই।
আমি,
হ্যাঁ বলুন,
আপনাদের মিডিয়াম ওয়েভের অনুষ্ঠান পরিবর্তে শর্ট ওয়েভে করা যায় না অনুষ্ঠান? একটু আর
সম্ভব না ভাই, এই মুহূর্তে একেবারেই সম্ভব না। আমরা নিজেরাও
বলি সপ্তাহে 7 দিনে তো আপনাদের খবর হয় না, আপনাদের খবরের জন্য তো আমরা খুব, এই 2 দিন আবার বাদ দেন না, আমাদের তো আসলে অন্য মিডিয়াতে যেতে হয় তাহলে সংবাদের জন্য। আমাদের আপনাদের সংবাদ তো শুনে আমাদের ভালো লাগে আর কি।
আসলে আপনি যেটা বলছেন, আমাদের কিন্তু একজন বগুড়ার সংবাদদাতা আছেন এবং কক্সবাজারের একজন আছেন, চিটাগং এ আছেন, হ্যাঁ চট্টগ্রামে আছেন।
সকালে একটা 15 মিনিটের অনুষ্ঠান করা যায় না
একেবারেই
সময় নেই।
মোহাম্মদ নজরুল ইসলাম, আপনার সাথে কথা হলো খুবই ভালো লাগলো, আগামীতে
আমারও খুব ভালো লাগলো,
আশা করি
ভালো থাকবেন।
ভালো থাকুন,
আপনারাও ভালো থাকুন, আসসালামু আলাইকুম।
ধন্যবাদ।
আসসালামু আলাইকুম।
লিখেছেন শিবেন্দু পাল, মিতালি লিসনার্স ক্লাব, খাগড়া, বহরমপুর, মুর্শিদাবাদ থেকে। আসলে আপনারা অনেকেই আমাদের কাছে, আমাদের ভয়েস অফ আমেরিকার বাংলা বিভাগের, আমাদের ভয়েস অফ আমেরিকার বাংলা বিভাগের 6 দশক পূর্তি উপলক্ষে অনেকেই লিখেছেন এবং বিশেষ করে রচনা লিখেছেন। আজকে আমাদের হাতে একেবারেই সময় নেই, রচনা পড়ারও সময় নেই, তবে হ্যাঁ আগামীতে পড়ার ইচ্ছে রইল। লিখেছেন কামাল হোসেন, ইন্ডিপেন্ডেন্স রেডিও লিসনার্স ক্লাব মধুখালী ফরিদপুর থেকে লিখেছেন। এর পরের চিঠিটি লিখেছেন সোহেল রানা হৃদয়, ভিওএ লিসনার্স ক্লাব ঢাকা থেকে। আপনিও ভাই মিতালিতে আপনার যে রিপোর্টটি পাঠিয়েছেন সেটি প্রচার করা এবং ওয়েবসাইটে প্রকাশ করার জন্য আবেদন করেছেন, কিন্তু আজকে আর সম্ভব নয় পড়া, আগামীতে পড়ার ইচ্ছে রইল। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করে আজকের চিঠিপত্রের জবাবের আসর এখানেই শেষ করতে হচ্ছে।
মিতালির আসর আজ তাহলে এ পর্যন্তই।
এবারে সম্পাদকীয়, এতে যুক্তরাষ্ট্র সরকারের নীতির প্রতিফলন রয়েছে। পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র নেট প্রাইস বলেছেন, যুক্তরাষ্ট্র বার্মার সেই জনগণের পাশে থাকবে যারা পয়লা ফেব্রুয়ারি সামরিক অভ্যুত্থানের মাধ্যমে গণতন্ত্রপন্থী সরকার ক্ষমতাচ্যুত করার বিরুদ্ধে প্রতিবাদ অব্যাহত রেখেছেন। মুখপাত্র নেট প্রাইস বলেন, আমরা বার্মার জনগণের তাদের গণতান্ত্রিক উপায়ে নির্বাচিত সরকারের জন্য শান্তিপূর্ণ প্রতিবাদ সহ শান্তিপূর্ণ সমাবেশের অধিকারের প্রতি সমর্থন জানিয়ে তাদের পাশে থাকব। আমরা তাদের কথা বলার, কথা শোনার এবং সামাজিক মাধ্যমে বা বাইরে তথ্য প্রকাশের স্বাধীনতার প্রতি সমর্থন জানাচ্ছি। যুক্তরাষ্ট্র সরকারের ব্যর্থহীন ভাষায় পয়লা ফেব্রুয়ারির সামরিক অভ্যুত্থানের নিন্দা জানাচ্ছে এবং সেখানে গণতান্ত্রিক উপায়ে নির্বাচিত সরকার পুনর্বহাল করতে সকল আটককৃতদের, সাংবাদিক, সক্রিয়বাদী এবং সুশীল সংগঠনের সদস্যদের মুক্তির আবেদন জানাচ্ছে। আমরা সর্বোচ্চ সংযম প্রদর্শনের আবেদন জানিয়েছি এবং সামরিক জান্তাকে স্পষ্ট বার্তা দিয়েছি যে জনগণের বিরুদ্ধে সহিংসতা অগ্রহণযোগ্য এবং তা বরদাস্ত করা হবে না। যুক্তরাষ্ট্র তার মিত্র ও অংশীদারদের সঙ্গে বৃহত্তর জোটের সমন্বয়ে সামরিক বাহিনীর উপর তাদের পদক্ষেপ পরিবর্তনের জন্য চাপ দিয়ে যাচ্ছে। 11 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র সামরিক অভ্যুত্থানে সংশ্লিষ্ট থাকার জন্য বর্তমান ও প্রাক্তন 10 জন সামরিক কর্মকর্তা এবং সেনাবাহিনী নিয়ন্ত্রিত এবং মালিকানাধীন 3টি তেল ও গ্যাস কোম্পানির বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে। যুক্তরাষ্ট্র এছাড়াও বার্মা সরকারের প্রতি যেসব সহায়তা তাদের উপকৃত করতে পারে তা পর্যালোচনা করে দেখছে। তবে যুক্তরাষ্ট্র বার্মার জনগণ সে দেশে মানবিক সহায়তা, স্বাস্থ্য পরিচর্যা, সুশীল সংগঠন এবং বার্মার অন্যান্য কল্যাণমূলক সহায়তা কর্মসূচিতে দৃঢ় সমর্থন অব্যাহত রাখবে। সামরিক অভ্যুত্থানের জবাবে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা বা USAID অনতিবিলম্বে বার্মাকে সহায়তা বাবদে দেয়া $4,42,00,000 অর্থ সাহায্য, যা এই প্রশাসনকে উপকৃত করত, তা অন্যত্র সরিয়ে নিয়েছে। এখন এই অর্থ সেসব কর্মকাণ্ডে দেয়া হবে যা গণতন্ত্রের সুরক্ষায়, সুশীল সমাজের ক্ষমতা বৃদ্ধি করে, স্বতন্ত্র মাধ্যমকে উন্নীত করে এবং দাঙ্গাপীড়িত এলাকায় শান্তি ও সংহতির উন্নয়ন ঘটিয়ে জনগণকে উপকৃত করবে। যুক্তরাষ্ট্র এছাড়াও রোহিঙ্গা জনগোষ্ঠী এবং অন্যান্য ঝুঁকিপূর্ণ জনগণকে জীবন রক্ষাকারী মানবিক সহায়তা প্রদান অব্যাহত রাখবে। যুক্তরাষ্ট্র বার্মার জনগণের গণতন্ত্র, স্বাধীনতা এবং সমৃদ্ধির অন্বেষায় সহায়তা দিতে ক্ষান্ত হবে না। পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র নেট প্রাইস বলেন, তার কথায়, আমাদের অগ্রাধিকার হচ্ছে আমাদের সমমনা মিত্র ও অংশীদারদের সঙ্গে একত্রিত হয়ে বার্মার জনগণের পাশে এসে দাঁড়ানো এবং যখন তারা গণতন্ত্রে ফিরে যেতে রাস্তায় রাস্তায় বিক্ষোভ অব্যাহত রেখেছেন সেখানে কোনো সন্দেহ না রাখার। এতক্ষণ যুক্তরাষ্ট্র সরকারের নীতি সম্বলিত সম্পাদকীয় শুনছিলেন।
আশা করি আমাদের আজকের অনুষ্ঠান আপনাদের ভালো লেগেছে। আজকের এই অনুষ্ঠানটি আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন। আমরা প্রতিদিনই নতুন নতুন খবর নিয়ে আপনাদের সামনে আসছি। অনুষ্ঠান কেমন লাগছে, কি অনুষ্ঠান নতুন আপনারা শুনতে চান, আমাদের অবশ্যই জানাবেন। আজকের এই অনুষ্ঠানটির সার্বিক প্রযোজনা তত্ত্বাবধানে ছিলেন সেলিম হোসেন ও সঞ্জানা ফিরোজ। আমি রুকে হায়দা সবার শুভকামনা করি আজকের অনুষ্ঠান শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভরাত্রি।
দিস প্রোগ্রাম হ্যাজ কাম টু ইউ ফ্রম দ্য ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন।
Welcome to Learning English, a daily 30-minute program from the Voice of America. I'm Jonathan Evans.
And I'm Ashley Thompson. This program is aimed at English learners, so we speak a little slower and we use words and phrases especially written for people learning English. On today's program, you will hear stories from Anna Mateo and John Russell. Later, Alice Bryant explains the differences between then and than in this week's Ask a Teacher. We close with an American story. This week, it is part 4 of William Wilson by Edgar Allan Poe. But first,
the American space agency NASA recently landed its robotic explorer, Perseverance, on the surface of Mars. Now, scientists are using information gathered at a lake in southwest Turkey to help them search for signs of ancient life on the distant planet. NASA says the minerals and rock sediments at Lake Salda are the closest match on Earth to those around Jezero Crater on Mars. The spacecraft landed in Jezero Crater, and it is believed to have once been flooded with water. Information gathered from Lake Salda may help the scientists as they search for signs of ancient microorganisms in sediment around the crater. A team of American and Turkish scientists carried out research in 2019 around the edges of the lake. Scientists believe that the sediments around the lake came from large deposits formed with the help of microorganisms known as microbiolites. The team supporting the Perseverance spacecraft wants to find out whether there are microbiolites in Jezero Crater. They will compare the sediments from Lake Salda with carbonate minerals discovered on the edges of Jezero Crater. Carbonate minerals are made from carbon dioxide and water, two important elements of life. Thomas Zurbuchen is the associate administrator of NASA. He told Reuters, "When we find something at Perseverance, we can go back to look at Lake Salda to really look at both processes, looking at similarities, but equally importantly, differences that are really between Perseverance and Lake Salda. So we are really glad we have that lake," he added, "just because I think it will be with us for a long time."
As she removes the fish from the oven, smells of garlic, pepper, and lemon fill the community kitchen. For Glenda Andrew, the smells bring back memories of family meals, community events, and religious get-togethers. They bring her back to the warmth of her native Caribbean in the middle of a cold, gray British winter that has seemed darker because of COVID-19. "This is food for the soul," Andrew told the Associated Press. The 57-year-old adds that such food is needed now more than ever for Britain's older immigrants. "Most of them have not been able to see their family and friends in many months because of the pandemic." Once a week, Andrew joins other volunteers to prepare hot meals with flavors of the islands. They bring the hot meals for free to people in an area called Preston. as well as surrounding communities in northwestern England. This area has recorded some of the highest numbers of coronavirus cases in Britain. The home-cooked meals are a reminder of home. One day a week, for the last 42 weeks, the seniors on Andrew's list have enjoyed island specialties such as jerk pork, curry goat, and cow foot soup. The meal program grew out of her work with an organization called Preston Windrush Generation and Descendants. The group fights for the rights of early immigrants from the Caribbean and other former British colonies. In recent years, they found themselves threatened with deportation. The Windrush Generation is named after the ship that carried the first migrants from the Caribbean in 1948. It came to Britain following a government call for workers from throughout the empire to help rebuild the country after World War II. But in 2018, long-term legal residents lost jobs, homes, and the right to free medical care as part of a crackdown on illegal immigration. Many arrived to Britain from the Caribbean as children. They did not have paperwork proving their right to live in Britain. Some were detained. An unknown number were deported to countries they did not know or remember. When the coronavirus pandemic struck Britain, the free-spirited Andrew did not want the community to be victimized again. So she created the food program. Her food honors the tastes of the people she grew up with. She uses the best food she can find. "They're worth it," she said. "They brought us up. They've taught us so many things. They gave up their life in the Caribbean to come here." In addition to food, the volunteers offer a bit of human contact. The loneliness of the past year has been painful for many of the seniors. When the hot meals arrive, they get to talk with the volunteers and share stories. Celius Toussaint is 81 and came from the island nation of Dominica in 1960. He said talking with the volunteers helps him as much as the food does. He told the Associated Press, "They say hello and give you a meal. And maybe for just a few seconds, at least you see someone new. Someone you haven't seen all week," Toussaint says, smiling at his wife. "If you are on your own, it is so nice to see a fresh face, especially bringing gifts." Britain's COVID-19 vaccination program may soon mean lockdown restrictions will be eased. But Andrew wants to keep making and sharing her island meals. I'm Ana Mateo.
Chloe Zhao is the first Asian woman to win a Golden Globe for Best Director, and also the second woman to ever win the award. But she is not finding universal praise in her birth country, China. The filmmaker of Nomadland finds that criticisms in China about her citizenship and identity are taking some of the attention away from the news of her success. The Chinese government has removed some social media posts about the film, which is now a leading Oscar candidate. These actions have raised questions about whether Nomadland will still be released in the country. Over the past week, Chinese web users questioned whether Zhao, who was educated in Britain and the United States, was still a Chinese citizen. They also asked if she could be counted as Chinese given comments she has made in the past. Even as some celebrated her win, others found two interviews in which Zhao said things they considered an insult to China. Now publicity about the film has been removed from social media in China. A post on the Weibo service from the government-backed National Arthouse Alliance of Cinemas no longer shows an advertisement for the film. At the heart of the issue are two statements, or quotes, from past interviews done by Zhao. Online users sent out images or screenshots from a 2013 interview with Filmmaker magazine. In the interview, Zhao said, "It goes back to when I was a teenager in China, being in a place where there are lies everywhere." The interview no longer shows the statement, but older versions of the website showed it. The second statement came from an interview Zhao did with an Australian website, news.com.au, in December last year. The news site reported she said, "The U.S. is now my country." But the news site changed the story on March 3rd to say they had not correctly reported Zhao's words. It published a note on the article saying it has been updated to reflect she said the U.S. is not her country. However, the older version of the story spread widely on internet sites in China. It is unclear whether the film will still be released in China. Chinese media reported it was expected to be released on April 23rd. The China Film Administration did not immediately answer Associated Press phone calls asking for a statement. Online debate has been split on the issue. Some people said Zhao had betrayed her country. They called her two-faced and said she left the country based on her father's wealth as the former head of a state-owned business. Others called for the debate to stay centered on her movie. A popular film critic, Chu Mufeng, praised Zhao and her film on his Weibo social media site, where he has 3 million followers. Chu noted that not only was she the first ethnically Chinese female director to win Best Director, she was also the first Asian woman. However, one of the top comments under his post said, "An American female film director, thanks. Don't praise her too much." Chu answered the comment saying, "If an ethnically Chinese chef was great at cooking, would you ask him where he was from? Treat a good movie as if it's a feast. All you need to do is enjoy." I'm John Russell.
This week, we answer a question from our reader, Nianye, who says, "Hi, I keep getting confused with the words then and than. I know that than is used in comparisons, but in some cases used as a conjunction. I'm confused." Hello, Nyenye. It is easy to confuse the words then and than. They look and sound very similar. And even some native English speakers find them troublesome. So here is the quickest way to remember. Then, spelled T-H-E-N, is used for time. Than, spelled T-H-A-N, is used in comparisons. Let's discuss each word in detail. We use then to make comparisons between two or more people or things. Listen to some examples.
She can run faster than the other girls.
I would rather order food than cook again.
The first example is a simple and clear comparison. The second may be a little less clear, but it does compare two choices, ordering food and cooking. What may cause some people trouble are expressions like no later than and no earlier than. These expressions involve time, but still use the word than. Here is an example.
I will be home no later than 5 o'clock.
It means the person will be back at 5 o'clock or sometime before 5 o'clock. Notice use of the comparative adjective later before the word than. Now let's discuss then. Then is used to talk about something as it relates to time. We use it to say what happened next or happens next. Listen to some examples.
Turn left after the bridge and then follow the signs.
We finished cleaning. Then we played a game.
We also use then in conditional sentences that have the form if, then, like this.
If it rains, then we will go somewhere else.
Note that in if, then sentences, the word then is not required. And that's Ask a Teacher. I'm Alice Bryant.
William Wilson, Part 4.
As I ended the last part of my story, I was speaking of that terrible evening when I played cards with a young gentleman called Glendinning. We were in the room of one of my friends at Oxford University. I had just realized that the young man, weak of mind and weakened by wine, had allowed me to win from him everything he owned. I was still trying to decide what I should do when, as I said, the wide, heavy doors of the room were suddenly opened, every light in the room went out. But I had seen that a stranger had entered. He was about my own height, and he was wearing a very fine, long coat. The darkness, however, was now complete, and we could only feel that he was standing among us. Then we heard him speak in a soft, low, never-to-be-forgotten voice, which I felt deep in my heart. He said, "Gentlemen, I am here only to do my duty. You cannot know the true character of the man who has tonight taken a large amount of money from Mr. Glendinning. Please have him take off his coat and then look in it very carefully. While he was speaking, there was not another sound in the room. As he ended, he was gone. Shall I tell what I felt? Need I say that I was afraid, that I felt the sick fear of those who are judged forever wrong? Many hands held me, lights were brought, my friends looked in my coat. In it they found all the high cards, the valuable cards needed to win in the game we had been playing. Secretly using these cards, I could have taken the money of anyone who played the game with me. Mr. Preston, in whose room we were, then said, "Mr. Wilson, this is yours." He lifted from the floor a fine, warm coat and said, "We shall not look in this to prove again what we have proved already. We have seen enough. You will understand, I hope, the need for you to leave the university. At the very least, you must leave my room, and leave it now." Down in the dust though my spirit was, I might have tried to strike him for those words if, at that moment, I had not noticed something very surprising. My coat had cost more money than most men could spend, and it had been made especially for me. It was different, I thought, from every other coat in the world. When, therefore, Mr. Preston gave me the coat which he had picked up from the floor, I saw with terror that my own was already hanging on my arm, and that the two were alike in every way. I remembered that the strange being who had so mysteriously entered and left the room had had a coat. No one else in the room had been wearing one. I placed the coat offered by Mr. Preston over my own and left his room. The next morning I began a hurried journey away from Oxford University. I ran, but I could not escape. I went from city to city, and in each one Wilson appeared. Paris, Rome, Vienna, Berlin, Moscow. He followed me everywhere. Years passed. I went to the very ends of the earth. I ran in fear, as if running from a terrible sickness, and still he followed. Again and again I asked myself, who is he? Where did he come from? And what was his purpose? But no answer was found. And then I looked with greatest care at the methods of his watch over me. I learned little. It was noticeable, indeed, that when he appeared now, it was only to stop me in those actions from which evil might result. But what right did he have to try to control me? I also noticed that although he always wore clothes the same as mine, he no longer let me see his face. Did he think I would not know him? He destroyed my honor at Oxford. He stopped me in my plans for getting a high position in Rome, in my love in Naples, in what he called my desire for too much money in Egypt. Did he think I could fail to see that he was the William Wilson of my schoolboy days, the hated and feared William Wilson? But let me hurry to the last scene in my story. Until now I had not tried to strike back. He was honorable and wise. He could be everywhere, and he knew everything. I felt such wonder and fear of him that I believed myself to be weak and helpless. Though it made me angry, I had done as he desired. But now I wanted more and more to escape his control, As I began to grow stronger, it seemed to me that he began to grow weaker. I felt a burning hope. In my deepest thoughts, I decided that I was going to be free. It was at Rome during the Carnival of 1835 that I went to a dance in the great house of the Duke de Broglio. I had been drinking more wine than is usual, and the room seemed very crowded and hot. I became angry as I pushed through the people. I was looking, let me not say why, I was looking for the young, the laughing, the beautiful wife of old de Broglio. Suddenly I saw her, but as I was trying to get through the crowd to join her, I felt a hand placed upon my shoulder, and that ever-remembered quiet voice within my ear. In a wild anger, I took him in a stronghold. Wilson was dressed, as I had expected, like myself, in a rich coat of blue. Around his body was a band of red cloth from which hung a long, sharp sword. A mask of black cloth completely covered his face. "You again!" I cried, my anger growing hotter with each word. "Always you again! You shall not hunt me like this until I die! Come with me now, or I will kill you where you stand!" I pulled him after me into a small room nearby. I threw him against the wall and closed the door. I commanded him to take his sword in his hand. After a moment he took it and stood waiting, ready to fight. The fight was short indeed. I was wild with hate and anger. In my arm I felt the strength of 1,000 men. In a few moments I had forced him back against the wall, and he was in my power. Quickly, wildly, I put my sword's point again and again into his heart. At that moment, I heard that someone was trying to open the door. I hurried to close it firmly and then turned back to my dying enemy. But what human words can tell the surprise, the horror, which filled me at the scene I then saw? The moment in which I had turned to close the door had been long enough, it seemed, for a great change to come at the far end of the room. A large mirror, a looking-glass, or so it seemed to me, now stood where it had not been before. As I walked toward it in terror, I saw my own form, all spotted with blood, its face white, advancing to meet me with a weak and uncertain step. So it appeared, I say, but was not. It was my enemy, it was Wilson, who then stood before me in the pains of death. His mask and coat lay upon the floor. In his dress and in his face there was nothing which was not my own. It was Wilson, but now it was my own voice I heard as he said, "I have lost, yet from now on you are also dead, dead to the world, dead to heaven, dead to hope. In me you lived, and in my death see by this face which is your own how wholly, how completely you have killed yourself."
And that's our program for today. Listen again tomorrow to learn English through stories from around the world. I'm Jonathan Evans.
And I'm Ashley Thompson.